বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 26 ডিসেম্বর, 11 পৌষ এবং ফার্সি 5 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন। দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেন এবং ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের ব্যাপারে পোপের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকায় যাত্রী সেবা নিশ্চিত করার পাশাপাশি পথের ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে যে নগর পরিবহন সার্ভিস চালু করা হয়েছে সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। শত্রুর হামলার জবাবে ইরানি সামরিক বাহিনী কৌশলগত সমীকরণ বদলে দেবে বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরাকে একজন মার্কিন সেনার উপস্থিতিও সহ্য করা হবে না, সংসদে ফাতা জোটের প্রধান হাদি আল আমিরির ঘোষণা। বাংলাদেশের লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ বাড়ানোর জন্য রিট, লঞ্চ মালিক সহ আটজনের বিরুদ্ধে পরোয়ানা। এবং ভারতে এ পর্যন্ত 422টি অমিক্রনের ঘটনা চিহ্নিত, নতুন করে বিভিন্ন রাজ্যে কার্যকর হচ্ছে করোনা বিধি নিষেধ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC গত সপ্তাহে যে বিশাল সামরিক মহড়া চালিয়েছে তার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেন, শত্রুরা যদি কোনো ধরনের বৈরী পদক্ষেপ নেয় তাহলে তারা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত জবাব পাবে। ইরানের সামরিক বাহিনী কার্যকরভাবে কৌশলগত সমীকরণ বদলে দেবে। ইরান এবং আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে IRGC যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, IRGC সফলভাবে মহড়া পরিচালনার মাধ্যমে পরিষ্কারভাবে এই বার্তা দিয়েছে যে ইরানের জনগণের স্বার্থ এবং নিরাপত্তা রক্ষার সক্ষমতা এবং ইচ্ছা দুটোই তাদের রয়েছে। গত সোমবার থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান, বুশের ও খুজেস্তান প্রদেশে IRGC-র বিভিন্ন শাখা মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম 17 নামের যৌথ মহড়া শুরু করে এবং শুক্রবার তা শেষ হয়। ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার জবাবে ইরানের পার্লামেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ হোসাইনি বলেছেন, ইরানের শক্তিমত্তায় ব্রিটিশ শাসকের গায়ে যে কারণে জ্বালা ধরেছে তা সহজে বোধগম্য। তিনি আরও বলেছেন যে ব্রিটেন একসময় এই অঞ্চলের একচ্ছত্র অধিপতি ছিল, তার পক্ষে ইরানের শক্তিমত্তা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু ব্রিটিশ রাজকে বর্তমান সময়ের বাস্তবতা মেনে নিতে হবে, কারণ এখন আমরা অতীতে বসবাস করছি না। ইরান গত শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে চালানো এক সামরিক মহড়ার শেষ দিনে একসঙ্গে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এই পরীক্ষা চালানোর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন হবে। তাঁর ওই বক্তব্যের জবাবে ইরানের অন্যতম ভাইস প্রেসিডেন্ট হোসেইনি এই প্রতিক্রিয়া জানালেন। এর আগে শুক্রবারই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২-৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামীকাল পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা সংলাপ শুরু হতে যাচ্ছে। আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে। এবারের আলোচনায়ও যথারীতি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠী এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। ইউরোপীয় দেশগুলো এবারের আলোচনায় রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে আন্তরিকতার সঙ্গে আলোচনা করবে বলে নিরপেক্ষ পর্যবেক্ষকরা আশা করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করছে না সে সম্পর্কে নিশ্চিত হতে চাইলে আপনারা পরমাণু সমঝোতার আওতায় থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন। তিনি শনিবার তেহরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। ইরাকের জাতীয় সংসদের ফাতাহ জোটের প্রধান হাদি আল আমিরি দেশের মাটি থেকে মার্কিন সেনাদের অর্থবহ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো অজুহাতে ইরাকের মাটিতে আমেরিকার একটি সেনা উপস্থিতিরও বিরোধী তার জোট। হাদি আল আমিরি সুস্পষ্টভাবে বলেন, ইরাকি ভূখণ্ডে আমেরিকার একটি সেনা উপস্থিতিকেও সহ্য করা হবে না। ইরাকের মাটি থেকে আমেরিকার সমস্ত সেনা প্রত্যাহার করা হচ্ছে এবং এ নিয়ে কোনো দেন দরবারের প্রশ্ন নেই। হাদি আল আমিরির বরাত দিয়ে শাফাক নিউজ এ খবর দিয়েছে। ফাতাহ জোটের এই নেতা বলেন, প্রশিক্ষণ এবং পরামর্শমূলক মিশনের ছদ্মাবরণে ইরাকে আমেরিকার সেনা অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে ইরাকের সার্বভৌমত্ব হচ্ছে তাদের কাছে রেড লাইন। তিনি বলেন, আশা করি মার্কিন সেনা এবং ইরাকের সরকারের কাছে আমার বার্তা পরিষ্কার, যা নিয়ে চুক্তি হয়েছিল আপনারা তাই বাস্তবায়ন করুন। আমরা কোনোভাবেই বিকৃতি, প্রতারণা কিংবা চুক্তির পরিবর্তন গ্রহণ করব না। হাদি আল আমিরি আরও বলেন, যদি মার্কিন সেনারা ইরাকে থাকার বিষয়টি বেছে নেয় তাহলে এই ভুল সিদ্ধান্তের পরিণতি তাদেরকে বহন করতে হবে। ইরাকের মাটিতে একজন বিদেশি সেনাকেও আমরা মেনে নেব না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনায় লঞ্চের মালিক হামজালাল শেখ সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নৌ পরিবহন আদালত। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান ১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিটে অগ্নিকাণ্ডে মৃতদের ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের আদেশ চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, আইডব্লিউটিএর চেয়ারম্যান এবং লঞ্চের মালিককে বিবাদী করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে। ওই বেঞ্চের কার্যতালিকা থেকে চলতি সপ্তাহে রিটের শুনানি হতে পারে। উল্লেখ্য, ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত শুক্রবার ভোর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান ১০ লঞ্চে আগুন লেগে ৪০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। ওদিকে এমভি অভিযান ১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ও নিহতদের ঘটনায় লঞ্চের মালিক হামজালাল শেখ সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নৌপরিবহন আদালত। নৌপরিবহন অধিদপ্তরের দায়ের করা মামলার আবেদনের প্রেক্ষিতে আজ রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক, যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের ব্যাংকে
কোটি টাকার বেশি আমানত রেখেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে 1,239। এর মধ্যে শুধু করোনা সংকটের সময় দেড় বছরে নতুন করে কোটিপতি হয়েছেন 17,293 জন, আর গত তিন মাসে নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে 321 জন, যদিও গত এক বছরে করোনার প্রভাবে অনেক মানুষ নতুন করে গরিব হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিগত কয়েক বছরের আমানত ও ঋণ বিতরণের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন শেষে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল 99,918 জন, অর্থাৎ গত তিন মাসে ব্যাংক খাতে নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে 321 জন। ভারতের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণের নয়া ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে নতুন করে বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত অমিক্রনের 422টি ঘটনা ধরা পড়েছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণের নয়া ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে নতুন করে বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে। আজ রোববার গণমাধ্যমে প্রকাশ, দেশে এ পর্যন্ত অমিক্রনের 422টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিকে করোনার নয়া ভ্যারিয়েন্ট অমিক্রনের ক্রমবর্ধমান ঘটনার মধ্যে শনিবার থেকে মহারাষ্ট্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত রাজ্যের কোনো অংশে এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হতে পারবে না। সরকারের পক্ষ থেকে কঠোরভাবে বলা হয়েছে, করোনা নিয়ম লঙ্ঘন করলে 500 টাকা জরিমানা দিতে হবে। সারা দেশে অমিক্রনের ক্রমবর্ধমান ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক রাজ্য রাতের কার্ফিউ কার্যকর করেছে। এবার অসমও এই তালিকায় যুক্ত হয়েছে। অসম সরকার রাত 11:30 থেকে সকাল 6টা পর্যন্ত গোটা রাজ্যে কার্ফিউ জারি করার নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশে অমিক্রনের তৃতীয় ঘটনা পাওয়া গেছে। রায়বেরেলিতে আমেরিকা থেকে ফেরা যুবতী সংক্রমিত হয়েছে। তামিলনাড়ু সরকার বিদেশ থেকে রাজ্যে আসা সমস্ত যাত্রীদের 7 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। এদিকে অমিক্রনের ক্রমবর্ধমান ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার 10টি রাজ্যে মাল্টিডিসিপ্লিনারি টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, যে রাজ্যগুলোতে অমিক্রনের ঘটনা বাড়ছে বা টিকা দেওয়ার হার কম, সেখানে একটি কেন্দ্রীয় দল পাঠানো হবে। এর মধ্যে রয়েছে কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লাখ লাখ আফগান নাগরিককে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করতে হবে। কারজাই শনিবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সম্পর্কে খারাপ ধারণা ঝেড়ে ফেলে অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানের জনগণের জন্য সাহায্য পাঠানো। কারজাই বলেন, তালেবান এখন আফগানিস্তানের প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী এবং এই বাস্তবতা মেনে নেওয়া উচিত। 2001 সালে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতনের পর প্রথম প্রেসিডেন্ট হন হামিদ কারজাই, যে গোষ্ঠীর অতীত সহিংসতায় পরিপূর্ণ তার প্রতি বিশ্ব সমাজ কিভাবে সমর্থন দেবে এমন প্রশ্নের জবাবে হামিদ কারজাই বলেন, সহিংসতা আমাদের জীবনের একটি দুঃখজনক অবিচ্ছেদ্য অংশ, তবে একথাও মনে রাখতে হবে সহিংসতা সকল পক্ষই চালিয়েছে। এ বক্তব্যের মাধ্যমে তিনি মূলত আফগানিস্তান দখল করার পর মার্কিন সেনারা যে হাজার হাজার আফগান নাগরিককে হত্যা করেছে সেই দিকে ইঙ্গিত করেছেন। ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যখন মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। মার্কিন সরকার এবং নেটো বাহিনীর বর্তমান অবস্থানের প্রেক্ষাপটে রাশিয়া মনে করছে, ইউক্রেনে নেটোর সেনা সমাবেশ করা হয়েছে মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য। যুদ্ধক্ষেত্রে কি ধরনের গোয়েন্দা প্রযুক্তি ইউক্রেনকে সরবরাহ করা হবে তা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস একটি একটি তালিকা তৈরি করেছে। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, আফগান সরকারের জন্য ওয়াশিংটন সর্বশেষ পর্যায়ে যে সমস্ত হেলিকপ্টার ও যোগাযোগ প্রযুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল সেগুলো এখন ইউক্রেনকে দেওয়া হবে। এছাড়া বাইডেন প্রশাসন ইউক্রেনে বাড়তি সাইবার যুদ্ধ বিশেষজ্ঞ পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে একটি বাণী দিয়েছেন। ওই বাণীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ব্যাপারে বিশ্ব সমাজের নীরবতার বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ব্যাপারে নীরবতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি ইয়েমেন, ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইউক্রেন, সুদান সহ আরও অন্যান্য দেশে বিরাজমান গভীর সংকট ও সংঘাতের কথা উল্লেখ করে বলেছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এসব সংকট অবসানের কোনো আলামত দেখা যাচ্ছে না। তিনি বলেন, অসংখ্য ভাই ও বোনের যন্ত্রণা ও তাদের আর্তনাদ না শোনার ভয়াবহ পরিণতির সম্মুখীন হব আমরা। পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ইয়েমেন ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ে নিষ্ক্রিয়তার জন্য পোপ ফ্রান্সিস পাশ্চাত্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করেছেন, যারা কিনা চলমান বিভিন্ন সংকট সৃষ্টিতে ভূমিকা রেখে চলেছে। পাশ্চাত্যের সমর্থন নিয়ে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের সামরিক আগ্রাসনে দরিদ্র এ আরব দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন সতর্ক করে দিয়ে বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন অব্যাহত থাকলে ওই দেশটির জনগণ নজিরবিহীন ও আরও ভয়াবহ মানবিক বিপর্যয় এবং দুর্ভিক্ষের সম্মুখীন হবে। ইয়েমেনের অবস্থা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে এমনকি মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফিও এক টুইটার বার্তায় বলেছেন, ইয়েমেন যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। বাস্তবতা হচ্ছে, ইয়েমেনের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট ও ওষুধের অভাবে সেখানে পুষ্টিহীনতা ও নিরাময় অযোগ্য বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটেছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েল দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের উপর জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড ও দখলদারিত্ব অব্যাহত রেখেছে। এছাড়া ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা এবং ফিলিস্তিনি নেতাদের হত্যা করে চলেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা এক্ষেত্রে ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে। এ অবস্থায় পোপ ফ্রান্সিস ইয়েমেন, ফিলিস্তিন সহ অন্যান্য এলাকায় মানবিক বিপর্যয় রোধে পদক্ষেপ নেয়ার যে আহ্বান জানিয়েছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ, আর সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। বাংলাদেশের রাজধানী ঢাকায় যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি পথের ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে নগর পরিবহন সার্ভিস। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে এই ব্যবস্থা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের রাজধানী ঢাকায় যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি পথের ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে চালু হল নগর পরিবহন সার্ভিস। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন বা বিআরআর পদ্ধতির অংশ হিসেবে ঢাকা নগর পরিবহন সেবা চালু হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই যাত্রী সেবা উদ্বোধন করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সড়ক সেতুমন্ত্রী গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন।
আমরা যতই উন্নয়ন করি, এইসব উন্নয়নের সাফল্য সুফল যদি জনগণ না পায়, তাহলে সে উন্নয়নের যে অর্থ সেটা ব্যর্থ হয়ে যায়, আমাদের উন্নয়নকে ম্লান করে দেয়। আমাদের কতগুলো সমস্যা, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজ সড়কে শৃঙ্খলা, পরিবহনের শৃঙ্খলা। পরিবহন আর সড়কে যদি শৃঙ্খলা না থাকে, এইসব উন্নয়নের সুফল বাংলাদেশের জনগণ পাবে না।
অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র শেখ ফজলেনুর তাপস ও আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। ঢাকা নগর পরিবহন সেবার আওতায় গ্রিন ক্লাস্টার নামে কেরানীগঞ্জের ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় 21 কিলোমিটার রুটে আজ রোববার সকাল থেকে পরীক্ষামূলকভাবে 50টি সবুজ রঙের বাস চালু করা হয়। আগামী 2 মাসের মধ্যে এই রুটে বাসের সংখ্যা 100 উন্নীত করা হবে। এই রুটে প্রতি কিলোমিটারে 2.28 টাকা করে ভাড়া দিতে হবে। ঢাকা নগর পরিবহনের প্রথম দিন থেকেই ই টিকেটিং সিস্টেম চালু করা হয়েছে। বাস বে যাত্রী ছাউনিগুলো প্রস্তুত করা হয়েছে। এছাড়া এই রুটে প্রতিটি বাসের চালক ও স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেই সঙ্গে তাদের গলায় ঝোলানো থাকবে আইডি কার্ড। সরকারের বিআরআর পদ্ধতিতে একটি রুটে একটিমাত্র কোম্পানি বাস চলবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, এখন রয়েছে আসমাউল হোসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 61তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
هيمن يا عزيز يا جبار يا متكبر يا الله يا خالق يا بارئ يا مصور يا غفار يا قهار يا وهاب يا رزاق يا فتاح يا
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি। তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি হতে হলে তার নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। এইসব পবিত্র নাম কেবল একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে বিচিত্রময় এইসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত এমনই আরো দুই নাম হাইয়ু ও কাইয়ুম, অর্থ নিজ সত্তায় অবিচল, অক্ষয় বা চিরস্থায়ী। মহান আল্লাহর সব নাম পূর্ণতা জ্ঞাপক, নানা বাস্তবতা প্রকাশ। এসবে রয়েছে ধারাক্রম। এই মহান নামগুলোর কোনো কোনোটি উৎসারিত হয়েছে মহান আল্লাহর অন্য নাম থেকে, তাই এই নামগুলোর কোনো কোনোটির অবস্থান বা পরিধি ব্যাপকতর ও বেশি প্রভাব বা ক্ষমতার উৎস। মহান আল্লাহর নামগুলোর মধ্যে সর্বোচ্চ ও সর্বাত্মক অর্থবহ নাম হল খোদ আল্লাহ। আর এই মহান নামের পর মহান আল্লাহর সবচেয়ে ব্যাপক ও প্রভাবপূর্ণ নাম হল হাইয়ু এবং এরপর হল কাইয়ুম।
মহান আল্লাহর হাইয়ু নামের অর্থ হায়াত বা জীবনের অধিকারী তথা জীবন্ত। মহান আল্লাহ চিরঞ্জীব। প্রচলিত ধারণা অনুযায়ী জীবন্ত কোনো কিছুর রয়েছে জীবনচক্র, বিকাশ, খাদ্যগ্রহণের ক্ষমতা, নিজের সমপর্যায়ের কিছু জন্ম দেয়া, অনুভূতি, আকর্ষণ, বিকর্ষণ ইত্যাদি। এসব বৈশিষ্ট্যের আলোকে উদ্ভিদ জীবন্ত। মানুষের সামগ্রিক বিষয়ে অনুভূতি ও উপলব্ধির ক্ষমতা থাকলেও পশু পাখিদের তা নেই। পশু পাখি বিশেষ কোনো দিকে খুব গভীর বা সূক্ষ্ম জ্ঞান রাখলেও সামগ্রিক বিষয়ে অচেতন। অন্যদিকে ফেরেশতারা অপার্থিব ও অবস্তুগত সত্তা হওয়া সত্ত্বেও অনুভূতির অধিকারী ও তৎপর। যে অস্তিত্ব যত বেশি পূর্ণতার অধিকারী, সে অস্তিত্ব তত বেশি সচেতন ও সক্রিয়। অন্যদিকে যারা যত বেশি অচেতন ও কম সক্রিয়, তারা তত কম জীবন্ত। মহান আল্লাহ জীবনের প্রধান বৈশিষ্ট্য তথা জ্ঞান, শক্তি ও তৎপরতা এসবেরই অধিকারী। মহান আল্লাহ সক্রিয়তা বা কাজ করার ক্ষেত্রে অশেষ শক্তির অধিকারী এবং অন্য সব সৃষ্টির স্রষ্টা, আর তিনি সবকিছুরই জ্ঞান রাখেন।
মহান আল্লাহ জীবন্ত, কিন্তু তার জীবন্ত থাকার বিষয় অন্য কারো উপর বা কোনো কিছুর মুখাপেক্ষী নয়। তিনি অব্যয় বা অক্ষয় এবং সময় ও উপায় উপকরণের কোনো প্রভাব নেই তার জীবন্ত থাকার উপর। মহান আল্লাহর অমুখাপেক্ষিতা নিরঙ্কুশ, অন্যদিকে অন্য সবকিছুই মহান আল্লাহর মুখাপেক্ষী। মহান আল্লাহর অস্তিত্ব অনাদি ও অসীম। ক্ষয়শীলতা ও ধ্বংসশীলতার কোনো স্পর্শ বা সম্পর্ক নেই মহান আল্লাহর অস্তিত্বের সঙ্গে। কিন্তু অন্য সব অস্তিত্বের রয়েছে ক্ষয়শীলতা বা ধ্বংসশীলতা। আল্লাহ ছাড়া অন্য সব জীবন্ত অস্তিত্ব স্বাধীনভাবে অস্তিত্ব পায়নি এবং তাদের জীবন আল্লাহর উপর নির্ভরশীল।
মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ নাম কায়ুম। আরবিতে এর সমগোত্রীয় শব্দ হল কামা ও কিয়াম ইত্যাদি। কামা অর্থ দাঁড়ানো, উত্থান বা জেগে ওঠা ও নিয়ন্ত্রণে রাখা। কিয়াম অর্থ উত্থান বা বিপ্লব ও কর্তৃত্বশীল হওয়া, সক্রিয় হওয়া ইত্যাদি। কর্তৃত্বশীল হওয়ার জন্য উত্থান ঘটা জরুরি। মোট কথা, কায়ুম শব্দের অর্থ হল সৃষ্টি জগৎ ও জগতের ব্যবস্থাপনাকে সক্রিয়কারী বা চালুকারী। কায়ুম শব্দের অর্থ আরো ভালোভাবে বোঝার জন্য একটি দৃষ্টান্ত তুলে ধরছি। কোনো ব্যক্তি যখন ভূমিতে শোয়া অবস্থায় থাকে, তখন ভারী কোনো কিছু উপরে তোলার জন্য তার শক্তি খুব কমই থাকে। বসা অবস্থায় এই শক্তি কিছুটা বাড়ে, কিন্তু দাঁড়ানো অবস্থায় ওই ব্যক্তি সমস্ত শক্তি ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সক্রিয় হতে পারেন। মানুষ যে অবস্থায় তার সব শক্তিকে সক্রিয় করতে পারে, সে অবস্থাকেই আরবি সাহিত্যে কিয়াম বলে উল্লেখ করা হয়। পবিত্র কোরআনের সূরা মুতাফিফিনের 6 নম্বর আয়াতে কিয়ামত প্রসঙ্গে বলা হয়েছে, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে, অর্থাৎ সেদিন মানুষ তার সব শক্তি, যোগ্যতা ও কৃতকর্মের রেকর্ড নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কিন্তু মহান আল্লাহর কিয়াম স্বনির্ভর। মহান আল্লাহ ঘুম, দুর্বলতা ও বিস্মৃতির মতো বিষয়গুলোর শিকার হন না।
কাইয়ুম অর্থ সব সময়ের জন্য বিরতিহীনভাবে উত্থান ও সুরক্ষা, আর এজন্যই মহান আল্লাহর হাইয়ু ও কাইয়ুম নাম পাশাপাশি আসে। হাইয়ু অর্থ জীবনদানের সর্বোচ্চ অবস্থা ও কাইয়ুম অর্থ তা অব্যাহত রাখা। সূরা বাকারায় মহান আল্লাহ নিজের পরিচয় প্রসঙ্গে বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত ও বিরতিহীনভাবে সবকিছুর ধারক বা সুরক্ষক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর। অন্য কথায়, মহান আল্লাহ যদি এক মুহূর্তের জন্য অসচেতনতা বা তন্দ্রার শিকার হতেন, তাহলে সমস্ত জীব ও বিশ্বজগৎ ধ্বংস হয়ে যেত। সব কিছুকে সচল ও সক্রিয় রাখেন মহান আল্লাহ, আর এজন্যই সবকিছু মহান আল্লাহর উপর চরম বা নিরঙ্কুশ মাত্রায় নির্ভরশীল।
মহান আল্লাহ সবার উপর কর্তৃত্বশীল ও তাদের সুরক্ষক, তাই আল্লাহর সমকক্ষ কেউ নেই। মহান আল্লাহই সব সৃষ্টি ও অস্তিত্বের উৎস, আর সেসবকে সক্রিয় ও সজীবও রাখেন তিনি। মহান আল্লাহর কায়ুম নামের প্রতিফলন যার মধ্যে রয়েছে, সে নিজেও খোদার পথে সক্রিয় থাকে ও অন্যদেরও সক্রিয় করে। মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালামও কায়েম উপাধিধারী। মহান আল্লাহর নির্দেশে তিনি আত্মপ্রকাশ ঘটাবেন ও বিশ্ব বিপ্লব ঘটাবেন। ইমাম মাহদী মহান আল্লাহর দেয়া মানবীয় সব যোগ্যতার চরম বিকাশ ঘটাবেন এবং মহান আল্লাহই তাকে এই যোগ্যতা দিয়েছেন। অন্য মানুষেরা ইমাম মাহদীর সমপর্যায়ে নেই বলেই তার আবির্ভাব ঘটাচ্ছেন না মহান আল্লাহ। সব ধর্মেই মানব জাতির শেষ ত্রাণকর্তার আবির্ভাবের জন্য প্রার্থনা দেখা যায়। আসলে এজন্য মানুষকে জেগে উঠতে হবে ও এই মহান ইমামের সঙ্গী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে, আর তা না হলে ওনার আবির্ভাব ঘটবে না।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও এ অনুষ্ঠানের আগামী পর্বে।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ২৬ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, সাগররণী হত্যার তদন্ত প্রতিবেদন, ৮৪ বার পিছে নতুন তারিখ নির্ধারণ। দৈনিক কালের কণ্ঠ, স্বামী সন্তান সহ বন্দি জীবন ভুক্তভোগী নারীর। দৈনিক প্রথম আলো, লঞ্চে আগুন, ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। দৈনিক ইত্তেফাক, সেসব নেতার বিরুদ্ধে দাঁড়াবো যারা নিজেদের দেশবাসীর অধিকারকে সম্মান করে না। ব্লিংকেন, দৈনিক মানব জমিন, বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে। ভিপিনুর, দৈনিক যুগান্তর, ভীতি ছড়াচ্ছে লঞ্চে অগ্নিকাণ্ড, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রবর্তন জরুরি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, আফসপা প্রত্যাহারের লক্ষ্যে পদক্ষেপ, নাগাল্যান্ড নিয়ে বৈঠকের পরেই বড় সিদ্ধান্ত অমিত শাহর। দৈনিক সংবাদ প্রতিদিন, কেন্দ্রের সুশাসনের তালিকায় সবার শেষে বাংলা, ফার্স্ট বেঞ্চে মোদীর গুজরাট। দৈনিক আজকাল, উপাচার্য নিয়োগ নিয়ে ৯৯ রাজভবন সংঘাত চরমে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ধনখড়ের। দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কুমিল্লার ১৪গ্রামের জগন্নাথ দীঘি ইউনিয়নের একটি ভোট কেন্দ্র থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে নির্দেশ দিয়েছেন পুলিশের উপপরিদর্শক চিরঞ্জীব বড়ুয়া। কি বলবেন বিষয়টি নিয়ে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর যেটা ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বেশ দীর্ঘ সময় ধরে, এই নির্বাচনের শুরু থেকে এ পর্যন্ত আমরা দেখেছি প্রচণ্ড রকমের সহিংসতা, সংঘর্ষ, মারামারি, হানাহানি, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এ পর্যন্ত সম্ভবত 60 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এগুলো সবই নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, দেশের নিরাপত্তা পরিস্থিতির উপরে মারাত্মক রকমের চাপ সৃষ্টি করা, এছাড়া দেশের নির্বাচনী ব্যবস্থাকে একটা সংকটজনক অবস্থায় পৌঁছে দিয়েছে এই সমস্ত ঘটনা। এই সমস্ত ঘটনার পেছনে সবচেয়ে বেশি জড়িত যারা, তারা হচ্ছে প্রধানত সরকার দলীয় লোকজন। কারণ বাংলাদেশে বর্তমানে যে নির্বাচনী অবস্থা তৈরি হয়েছে তাতে সরকার দলীয় লোকজনের বাইরে গিয়ে নির্বাচন করা, নির্বাচনে বিজয় লাভ করা খুবই কঠিন ব্যাপার। আবার অন্যদিক থেকে দেখলে আরেকটি কথা বলা যায়, সেটি হচ্ছে যে সরকারি দলের মনোনয়ন কনফার্ম করতে পারলে বিজয় মোটামুটি ভাবে বেশিরভাগ ক্ষেত্রে সুনিশ্চিত। আরেকটি কথা, এই যে আজকের যে ঘটনা, এই যে এএসআই তিনি সাংবাদিকদের যে হুমকি দিয়েছেন কেন্দ্র না ছাড়লে তিনি তাদের সবাইকে আটক করবেন, সেখানে কি হচ্ছিল পত্রিকার খবর কিন্তু তাও বলা হয়েছে। ইচ্ছা মতো পছন্দের প্রার্থীদের পক্ষে ব্যালট পেপারে সিল মারার ব্যবস্থা করা হয়েছিল এবং এই বিশৃঙ্খলার খবর যাতে প্রকাশ না করা হয় সেই জন্য এই এসআই সাংবাদিকদের সেখান থেকে বেরিয়ে যেতে বলেছেন। তার মানে হচ্ছে যে সাংবাদিকরা দেখলে এই খবর প্রকাশ হয়ে যাবে এবং ওই সমস্ত প্রার্থীর বিজয়টা ঝামেলার মুখে পড়তে পারে এবং এই এএসআই তিনি নিজেও ঝামেলার মুখে পড়তে পারে, সেই জন্য এই হুমকি দিয়েছেন। এখানে হুমকির ফলাফল কি হবে এবং এই খবরের ফলাফল কি হবে তা আমি জানি না, কিন্তু একথা পরিষ্কার হলো যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে এই রকমের মারাত্মক রকমের কারচুপি, দুর্নীতি, অনিয়মের ঘটনা ঘটছে এবং প্রশাসনের পক্ষ থেকে এগুলোকে অনেক জায়গায় শেল্টার দেওয়া হচ্ছে এবং এই শেল্টারগুলো দেওয়া হচ্ছে মূলত সরকারি দলের প্রার্থীর পক্ষে। সেই জায়গা থেকে বলা যায় যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আসলে মারাত্মক রকমের অনিয়মের মুখে এসে পড়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লামকে অবমাননা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। পুতিনের এই কথা বলার কারণ কি এবং এই বক্তব্যের গুরুত্বটা কি?
জি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। অর্থাৎ প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তার মানে যার যার স্বাধীনতা মতো সেই সেই ব্যক্তি ধর্ম পালন করতে পারে। কেউ ইসলাম ধর্ম পালন করতে পারে, কেউ খ্রিস্টান ধর্ম, কেউ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, যে যে ধর্ম পালন করতে পারে পারে, প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। মুসলমানেরা সাধারণত আপনি দেখবেন যে অন্য কোনো ধর্মের গডকে বা নবীকে বা তারা যাকে দেবতা মানে বা যাদের ইবাদত করে এরকম কাউকে নিয়ে, কোন নবীকে নিয়ে, কোন গডকে নিয়ে কিন্তু মুসলমানরা সাধারণত এরকম কার্টুন প্রকাশ করে না, অপমান করে কোন লেখালেখি, পত্র পত্রিকায় কোনো সংবাদ ছাপা এগুলো করেন। এই জায়গা থেকে মুসলমানেরা সারা বিশ্বে ধর্ম পালনের দিক দিয়ে মারাত্মক রকমের বিপাকের মুখে, বাধার মুখে পড়ে। বিশেষ করে পশ্চিমা জগতের কিছু পত্র পত্রিকা গণমাধ্যমে এই কাজগুলো করে থাকে এবং তারা ধর্মীয় স্বাধীনতার নামে আবার বাক স্বাধীনতার নামে এগুলো করে থাকে। প্রেসিডেন্ট পুতিন এইগুলোর প্রতি ইঙ্গিত করে বলেছেন যে এইগুলো করা ঠিক নয়, এইগুলো ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন। আর এই কথার যে গুরুত্ব সেটি হচ্ছে এই যে প্রেসিডেন্ট পুতিনের মতো একজন ব্যক্তি যখন এই কথা বলছেন তখন কিন্তু পশ্চিমা জগতে নতুন করে ভাবনা সৃষ্টি হবে। কারণ প্রেসিডেন্ট পুতিন যেন তেন কোনো দেশের প্রেসিডেন্ট নন, তিনি রাশিয়ার মতো বৃহৎ শক্তিশালী একটি দেশের প্রেসিডেন্ট যার সারা বিশ্বে ব্যাপক প্রভাব রয়েছে এবং তিনি মূলত এই কথা বলে মুসলমানদের পক্ষ অবলম্বন করলেন এবং ন্যায়ের কথা বললেন তিনি, তাতে কোনো সন্দেহ নেই। মুসলমানদের কাছে পুতিনের গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে তাতেও কোনো সন্দেহ নেই। পুতিনের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানাই, তাকে ধন্যবাদ জানাই।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, রাজ্যগুলি কতটা সুশাসন দিতে পেরেছে, সুশাসন দিবসে সেই রিপোর্ট প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানত কৃষি, শিল্প বাণিজ্য, শিক্ষা, জনস্বাস্থ্য, পরিকাঠামো, আর্থিক পরিচালন ব্যবস্থা, সামাজিক ন্যায় ও উন্নয়ন, আইন ব্যবস্থা ও জননিরাপত্তা, পরিবেশ এবং জনমুখী শাসন, এই 10টি বিষয়ে রাজ্যগুলির ফলের ভিত্তিতে ওই রিপোর্ট পেশ করা হয়। আর সেখানে দেখা যায় সুশাসনের নিরিখে প্রথম স্থানে গুজরাট, আর সবচেয়ে নিচে পশ্চিমবঙ্গ। তুলনার ক্ষেত্রে সমতা আনতে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো দশটি রাজ্যকে রাখা হয়েছিল উন্নত শ্রেণীতে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের মোট আটটি রাজ্যকে রাখা হয়েছিল অনুন্নত শ্রেণীতে। দেখা যায় সুশাসনের তালিকায় গুজরাটের সূচক 12.3% বেড়ে প্রথম স্থান হয়েছে। তবে বেঁচে থাকা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের আরও 6.6% সূচক কমেছে, যার ফলে তালিকার একেবারে শেষে জায়গা পেয়েছে এ রাজ্য। কেন্দ্রের এই রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র পরিকাঠামো এবং জনপরিষেবার ক্ষেত্রে ভালো ফল করেছে বাংলা। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, নাগাল্যান্ড থেকে কি প্রত্যাহার করে নেওয়া হবে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা বা আফসপা? ডিসেম্বরের গোড়ায় জঙ্গি সন্দেহে সেনাবাহিনীর কমান্ডোদের গুলিতে 13 জন সাধারণ মানুষের মৃত্যুর পরে জোরালো হয়েছে আফসপা প্রত্যাহারের দাবি। এই পরিস্থিতিতে রোববার নাগাল্যান্ড সরকারের তরফে জানানো হলো, বিষয়টি খতিয়ে দেখতে একটি প্যানেল গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে হওয়া একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 34তম তথা সর্বশেষ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনায় আমরা শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুর জন্ম নেওয়ার আগ থেকে বাবা মায়ের করণীয় নানা কাজ বা দায়িত্ব এবং এ সংক্রান্ত ইসলামী শিক্ষা সম্পর্কে আমরা কথা বলেছি। শিশু কিশোরদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতা ও ধৈর্যের কোনো বিকল্প নেই। সুসন্তানের অধিকারী হওয়া মহান আল্লাহর এক বড় নিয়ামত এবং এজন্য মহান আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ হওয়া উচিত। সন্তানকে ভালো মানুষ ও সুসভ্য হিসেবে গড়ে তুলতে মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইসলামের অন্যতম ঐতিহ্য। মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম তার প্রার্থনায় বলেছেন, হে আল্লাহ, আমার সন্তানদের সুশিক্ষিত ও সভ্য করে গড়ে তুলতে আপনি আমাদের সাহায্য করুন।
আমরা জেনেছি যে সন্তানকে সুশিক্ষিত, সৃষ্টিশীল ও সুচরিত্রের অধিকারী বা সুসভ্য করতে হলে আগে বাবা মাকেই এক্ষেত্রে আদর্শ স্থানীয় হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক ভূমিকার কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। সুস্থ ও যোগ্য সন্তান গড়ে তোলার জন্য স্বামী স্ত্রীর সুদৃঢ় বন্ধন থাকা খুব জরুরি এবং তাদের মধ্যে যেন কোনোভাবেই বিচ্ছেদের পরিবেশ সৃষ্টি না হয়। পরিবার ব্যবস্থাকে মজবুত রাখা ও সৌভাগ্যের নীড় হিসেবে গড়ে তোলা ছিল নবী রাসুলদের অন্যতম প্রত্যাশা। তারা এ লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে গেছেন। পরিবার হচ্ছে স্নেহ মমতা এক অনন্য নীড় এবং সমাজের সুখ শান্তির অন্যতম প্রধান ভিত্তি। বিয়ে নারী ও পুরুষের মধ্যে এক পবিত্র চুক্তি ও সামাজিক বন্ধনের সেতু। সন্তান এই বন্ধনকে সুদৃঢ় করে।
পরিবারগুলো হচ্ছে নানা প্রথা, ঐতিহ্য, বিশ্বাস, সংস্কৃতি ও শিক্ষা বিনিময় ও সম্প্রচার করার এবং ধরে রাখার মাধ্যম। খাবার গ্রহণের প্রথা থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান পরিবারের মধ্যেই গড়ে ওঠে। পরিবারগুলো সাংস্কৃতিক ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দেয়। পরিবারগুলোর টিকে থাকার উপরে নির্ভর করে ভবিষ্যৎ মানব প্রজন্মের টিকে থাকা। একটি বিখ্যাত উপদেশে বলা হয়েছে, আপনার কর্মসূচি যদি হয় এক বছরের তাহলে গম বপন করুন, যদি পাঁচ বছরের কর্মসূচি থাকে তাহলে বৃক্ষ রোপণ করুন, আর যদি শত বছর কেন্দ্রিক কর্মসূচি থাকে তাহলে মানুষ গড়ে তুলুন। মানুষকে মহান আল্লাহর ঘোষিত লক্ষ্যের আলোকে গড়ে তোলা হচ্ছে চিরস্থায়ী পুঁজি বিনিয়োগ। পবিত্র কোরআনের দৃষ্টিতে মানুষকে গড়ে তোলা মানে তাকে বাঁচিয়ে তোলা ও তার মধ্যে খোদাই প্রাণ বা চেতনার সঞ্চার করা, আর এই জরুরি কাজের ক্ষেত্রে হল পরিবার।
যে পরিবার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুত, সেই পরিবারই সুস্থ ও স্থায়িত্বের অধিকারী। এ ধরনের পরিবার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং এ ধরনের পরিবারে স্বামী ও স্ত্রীর মধ্যে রয়েছে উচ্চতর উন্নত সম্পর্ক। তারা নীতি নৈতিকতার ক্ষেত্রে শক্তিশালী হলেও পরস্পরের প্রতি নমনীয়। এমন পরিবারে স্ত্রী স্বামীকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না এবং স্বামীও তদ্রূপ এবং কর্তৃত্বকামী নন। তারা পরস্পর মত বিনিময় ও পরামর্শের মাধ্যমে সন্তানকে সুশিক্ষিত মানুষ ও পরিবারকে শক্তিশালী করেন। পবিত্র কোরআন সন্তান গ্রহণকে উৎসাহ দিয়ে বলেছে, সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য।
সন্তান সন্ততি পরিবারে বয়ে আনে আনন্দ ও প্রশান্তি। মার্কিন গবেষক ব্রিগহাম ইয়ং বিশ্বের 86টি দেশের 2 লাখ পরিবারের উপর জরিপ চালিয়ে দেখেছেন যে সন্তানের অধিকারী হওয়ার পর বাবা মায়ের উচ্চ রক্তচাপ কমে গেছে এবং তাদের মধ্যে কোনো কিছু শেখার আগ্রহ বেড়ে যায়। এছাড়াও সন্তানের অধিকারী হওয়ার পর বুদ্ধিবৃত্তির ব্যবহার বাড়ে ও বাড়ে আত্মবিশ্বাস এবং ছোটখাটো কাজেও মনোযোগ বা দক্ষতা বাড়ে। বাবা মা হওয়ার পর নানা ধরনের সৌন্দর্যকে আগের চেয়েও বেশি উপলব্ধি করেন বলে এই মার্কিন গবেষকের গবেষণায় দেখা গেছে। সন্তান সন্ততি পরিবারের সব ধরনের বরকত নিয়ে আনে, যেমন সন্তানের অধিকারী হওয়ার পর প্রাচুর্য, সৌভাগ্য, মানসিক ও শারীরিক সুস্থতা এবং সমৃদ্ধির মতো বিষয়গুলো বাড়ে। জীবনকে উৎসাহ ও উদ্দীপনায় ভরিয়ে দেয় সন্তান সন্ততির আগমন। মুসলিম পরিবারে সন্তান সন্ততির আগমন সমাজবদ্ধ জীবনের আনন্দ ও সুমিষ্টতা বাড়িয়ে দেয়।
সমাজকে সুস্থ রাখতে হলে পরিবারগুলোকে মানসিক দিকসহ সব দিকে সুস্থ রাখতে হবে। মানব জাতির যত অগ্রগতি ঘটেছে, জ্ঞান বিজ্ঞান ও শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তা ঘটেছে সমৃদ্ধ ও সুস্থ পরিবার থাকার কল্যাণেই। সমৃদ্ধ ও সুস্থ পরিবার না থাকলে ব্যক্তিগত ও সামাজিক অনেক প্রচেষ্টাই হয়ে পড়ে নিষ্ফল। মানুষ নিজ পরিবারের মধ্যেই আত্মপরিচিতি ও ব্যক্তিত্ব গড়ার অনুপ্রেরণা পায়। মানুষের আধ্যাত্মিক ও নৈতিক পূর্ণতা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হল পরিবার। পরিবার যদি সুশিক্ষিত হয় তাহলে ব্যক্তিগত ও সামাজিক উন্নতির পথ সুগম হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে মানবীয় মূল্যবোধেরও বিকাশ ঘটে। ইসলাম ধর্ম পরিবারকে শক্তিশালী করার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে পরিবার হল দয়া ও ভালোবাসার কেন্দ্র। পরিবার যদি উন্নত না হয়, সমাজও উন্নত হয় না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি উন্নত পরিবারের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বলেছেন, একটি ভালো পরিবার অর্থ সেখানে স্বামী ও স্ত্রী পরস্পরের প্রতি দয়ালু, বিশ্বস্ত ও আন্তরিক এবং পরস্পরের প্রতি অনুরাগী। তারা একে অপরকে সাহায্য করে এবং পরস্পরের ইচ্ছা ও প্রয়োজনকে গুরুত্ব দেয়। দ্বিতীয়ত, তারা সন্তানের ব্যাপারে দায়িত্বশীলতা অনুভব করে। তারা সন্তানকে বৈষয়িক ও আধ্যাত্মিক দিক থেকে সুস্থ হিসেবে বড় করতে চান। বৈষয়িক ও আত্মিক দিক থেকে তাকে সুস্থ রাখতে তারা তাকে কিছু বিষয় শেখান ও কোনো কোনো বিষয়ে তাকে বাধ্য করেন ও কোনো কোনো বিষয় থেকে বিরত রাখেন এবং ভালো নানা গুণ তার মধ্যে সঞ্চার করেন। এ ধরনের পরিবার গোটা দেশের সব সংস্কারের ভিত্তি, কারণ এ ধরনের পরিবারের সদস্যরা ভালো গুণের অধিকারী হয়। তাদের মধ্যে থাকে সাহসিকতা, স্বাধীন চিন্তা, চিন্তাশীলতা, দায়িত্বশীলতার অনুভূতি, স্নেহানুভূতি, সিদ্ধান্ত গ্রহণের সাহসিকতা ও সাহসী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। তারা হন কল্যাণকামী, অকল্যাণকামী নন এবং ভদ্র ও সুশীল। কোন সমাজের মানুষ যখন এ ধরনের গুণী হন, তখন সেই সমাজ কখনো দুর্ভাগ্যের শিকার হয় না।
মহান আল্লাহ আমাদের এমন পরিবারের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আলোচনা শেষ করব পবিত্র কোরআনের প্রার্থনামূলক এই বাক্য দিয়ে। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানকে এমন দয়া করো যাতে তারা আমাদের দৃষ্টিকে করে প্রশান্ত এবং আমাদেরকে খোদা সচেতন বা মুত্তাকিদের জন্য করো আদর্শ স্বরূপ। শ্রোতা ভাই বোনেরা, আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার সর্বশেষ পর্ব এখানেই শেষ করছি। যারা এতদিন আমাদের এই আলোচনা শুনেছেন ধৈর্য ধরে, তাদের সবার প্রতি রইল অনেক ধন্যবাদ ও অজস্র শুভেচ্ছা।
এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার সাবমেরিন এবং যুদ্ধজাহাজের তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য উত্তর সাগরে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, তখন ব্রিটিশ নৌবাহিনী এই পদক্ষেপ নিল। ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, উত্তরাঞ্চল আল জাওফ প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত স্ক্যান ইগল গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয়। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং বর্ণবাদ বিরোধী লড়াইয়ের আইকন দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। আজ তার মৃত্যুর কথা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ঘোষণায় প্রেসিডেন্ট রামাফোসা বলেন, আমাদের দক্ষিণ আফ্রিকানদের জন্য যারা স্বাধীনতা এনেছেন তার অন্যতম আর্চ বিশপ এমিরেটাস ডেসমন্ড টুটুর মৃত্যুতে আরও একটি শোকের অধ্যায় শুরু হল। শত্রু হামলার জবাবে ইরানের সামরিক বাহিনী কৌশলগত সমীকরণ বদলে দিয়ে দেবে বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরাকে একজন মার্কিন সেনার উপস্থিতিও সহ্য করা হবে না, সংসদে ফাতা জোটের প্রধান হাদি আল আমিরের ঘোষণা। বাংলাদেশে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ বাড়ানোর জন্য রিট, লঞ্চ মালিকসহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা। এবং ভারতে পর্যন্ত 422টি ওমিক্রনের ঘটনা চিহ্নিত, নতুন করে বিভিন্ন রাজ্যে কার্যকর হচ্ছে করোনা বিধি নিষেধ। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাচ্ছি। খোদা হাফেজ।